হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? এই সময় নিশ্চয়ই তোমরা সকলে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যে নির্দেশগুলি পালন করতে বলেছে সেগুলি অনুসরণ করে চলেছ। আমিও কঠোরভাবে সেগুলি মেনে চলছি। তোমরা যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই জানো ফার্স্ট ইয়ারে যেরকম তোমাদের অনার্সের দুটি পেপার পড়তে হতো, সেকেন্ড ইয়ারে উঠেও তোমাদেরকে ঠিক তেমনিভাবেই দুটি অনার্সের পেপার পড়তে হবে, অর্থাৎ থার্ড পেপার এবং ফোর্থ পেপার। থার্ড পেপারের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান রুরাল সোসাইটি, রুরাল ইকোনমি অ্যান্ড ইটস ট্রান্সফরমেশন, এবং ফোর্থ পেপারের নাম দেওয়া হয়েছে আরবান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি ইন ইন্ডিয়া। আজ আমরা থার্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার দিয়ে শুরু করব। তোমাদের কাছে যাদের সিলেবাস রয়েছে তারা সিলেবাসগুলো দেখবে। থার্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে রুরাল সোশ্যাল স্ট্রাকচার, অর্থাৎ গ্রামীণ সামাজিক কাঠামো। তার যে প্রথম পার্টটা রয়েছে সেই পার্টে রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল সোসাইটি, এবং সেটাই আজকের আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য সমূহ। প্রশ্ন এমন হতেই পারে, রুরাল সোসাইটি কাকে বলে, অর্থাৎ গ্রামীণ সমাজ কাকে বলে? আইডেন্টিফাই দ্য ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ রুরাল সোসাইটি, গ্রামীণ সমাজের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাকে আলোচনা করতে গিয়ে প্রথমেই তোমাদের জানতে হবে ভারতবর্ষকে কেন গ্রামময় ভারত বলা হয়। তোমরা জানো ভারতবর্ষে মোট গ্রামের সংখ্যা প্রায় 5,60,000, যেগুলি ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে অবস্থিত, এবং ভারতবর্ষের প্রায় 70%-এরও অধিক সংখ্যক লোক গ্রামাঞ্চলে বসবাস করে। এদের জীবনযাত্রা প্রধানত কৃষিকে কেন্দ্র করে আবর্তিত হয়। এই মূলত এই তিনটি কারণেই ভারতবর্ষকে গ্রামময় ভারত বলা হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য, গ্রামগুলিতে তো ব্যাপক পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তিত গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য কিন্তু আমাদের আলোচ্য বিষয়বস্তু নয়। আমরা প্রধানত আলোচনা করব সনাতন ভারতীয় যে গ্রামীণ সমাজ ব্যবস্থা, সেই গ্রামীণ সমাজ ব্যবস্থাতে যে বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হতো এবং তার মধ্যে ধীরে ধীরে কী কী কারণে কী কী পরিবর্তন এসছে, সেই পরিবর্তনগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। তবে প্রধানত আমরা আলোচনা করব সনাতন ভারতীয় গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য নিয়ে। সনাতন ভারতীয় গ্রাম সমাজের প্রকৃতিটা কেমন ছিল সে সম্পর্কে আমরা চার্লস মেটকফের আলোচনা থেকে জানতে পারি। চার্লস মেটকফ বলেছেন, সনাতন ভারতীয় গ্রাম সমাজ বহুলাংশেই ছিল গ্রাম নির্ভর সমাজ, এবং তিনি বলেছেন, দ্য ভিলেজ কমিউনিটিজ আর লিটল রিপাবলিক্স হ্যাভিং নিয়ারলি এভরিথিং দ্যাট দে ওয়ান্ট উইদিন দেমসেলভস অ্যান্ড অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ এনি ফরেন রিলেশনস। অর্থাৎ গ্রাম সমাজগুলি ছোট গণরাজ্য যেখানে তারা নিজেদের চাহিদার সবই পূরণ করতে পারে এবং বাইরের সমস্ত সম্পর্ক থেকে এরা নিজেদের বিচ্ছিন্ন করে রাখে। অর্থাৎ গ্রামীণ সমাজগুলো ছিল আয়তনে ছোট, লোক সংখ্যাও ছিল কম, চাহিদাও ছিল ভীষণ কম, স্বাভাবিক, এবং সেগুলি ছিল মোটামুটিভাবে স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ গ্রামে থেকেই লোকেরা নিজেদের চাহিদাগুলি নিজেরাই পূরণ করতে পারত। ফলে অন্যান্য অঞ্চল থেকে এই সনাতন ভারতীয় গ্রামীণ সমাজগুলি ছিল অনেকাংশেই বিচ্ছিন্ন এবং স্বয়ংসম্পূর্ণ। মেটকফের এই মন্তব্য বা ব্যাখ্যা বিশ্লেষণ করলে ভারতের গ্রাম সনাতন ভারতীয় গ্রাম সমাজের যে বৈশিষ্ট্যগুলি আমাদের সামনে ফুটে ওঠে সেগুলি কি? এক, এখানকার মানুষের জীবনযাত্রা খুবই সরল। দুই, গ্রামগুলি সাধারণভাবে কৃষি নির্ভর। তিন, এই প্রাচীন ও ক্ষুদ্র সম্প্রদায়গুলি যৌথ জমির মালিকানা ভোগ করে। তিন, চার, কৃষির পাশাপাশি হস্তশিল্পও এখানে প্রসার লাভ করে। এই মতবাদের যারা সমর্থক তাদের মধ্যে আরও অনেকেই রয়েছেন, সেগুলি আমরা ধীরে ধীরে পরে আলোচনা করব। সনাতন ভারতীয় গ্রামীণ সমাজের প্রকৃতি সম্পর্কে জানার পরে তোমাদের যে জিনিসটি জানতে হবে, সাধারণভাবে গ্রাম বা গ্রামীণ সম্প্রদায় বলতে কি বোঝায়। অনেক সমাজতত্ত্ববিদ আলোচনা করেছেন, আমি যে তোমাদেরকে মেটেরিয়ালস দেবো সেই মেটেরিয়ালস থেকে একটি দুটি ডেফিনেশন তোমরা লিখে নিতেই পারো। তবে সাধারণভাবে গ্রাম বলতে কাদের বা গ্রামীণ সম্প্রদায় বলতে কি বোঝায়, 5000-এর কম এমন এক জনসমষ্টিকে বোঝায়। অর্থাৎ এমন একটি এলাকা বা এমন একটি বসতি অঞ্চল যেখানকার অধিবাসীর সংখ্যা হবে 5000-এর কম, যাদের বেশিরভাগটাই কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট পেশায় নিযুক্ত থাকবে। অর্থাৎ হয় তারা প্রত্যক্ষভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকবে অথবা কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন যে কাজগুলি রয়েছে সেই কাজের সঙ্গে যুক্ত থাকবে। যারা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাস করবে এবং সাধারণ সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্রিয়াকলাপ অনুসরণ করবে, তাহলে কী দাঁড়ালো, 5000-এর কম অধিবাসীর সংখ্যা হবে, একটা নির্দিষ্ট অঞ্চলে স্থায়ীভাবে তারা বসবাস করবে, তাদের পেশা হবে কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট কাজ, এবং সাধারণ সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্রিয়াকলাপে এরা অংশগ্রহণ করবে। তাহলে সনাতন ভারতীয় গ্রামীণ সমাজের একটা সাধারণ চিত্র আমরা পেলাম, গ্রাম সমাজ কাকে বলে সে সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমরা আলোচনা করব সনাতন ভারতীয় গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য সমূহ। বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ এখানে নেই, সেটার দরকারও নেই, কারণ আমি মেটেরিয়ালস পাঠিয়ে দিব, সেখান থেকে তোমরা লিখে নিতে পারবে বা জানতে পারবে, কোনো কোয়ারিজ থাকলে সেটাও শুনে নিতে পারবে। সনাতন ভারতীয় গ্রামীণ সমাজের যে মুখ্য বৈশিষ্ট্যগুলি দেখা যায় সেগুলি নিম্নরূপ। এক, ছোট আকার বিশিষ্ট গ্রাম সম্প্রদায়। অর্থাৎ ভারতীয় গ্রামগুলি তুলনামূলক বিচারে ছোট আকারের, এগুলির আয়তন খুব বেশি হয় না, এর জনসংখ্যা সীমিত, এবং একটু আগে আমরা বললাম 5000-এর কম অধিবাসী বসবাস করে এমন এলাকাকেই গ্রাম বলা হয়ে থাকে। তাহলে কী কী দাঁড়ালো, এক, আকারে ছোট হবে, জনসংখ্যা কম হবে, এবং 5000-এর কম লোক বসবাস করে এমন অঞ্চলকেই গ্রাম বলা হয়ে থাকে। ঘনিষ্ঠ সম্পর্ক, অর্থাৎ গ্রামাঞ্চলে যারা বসবাস করে বা গ্রামীণ সম্প্রদায়ের যে অধিবাসীরা রয়েছে তাদের মধ্যে প্রাথমিক গোষ্ঠীর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয়। এগুলি কী কী, এক, মুখোমুখি সম্পর্ক, দুই, ব্যক্তিগত ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ক, এগুলি গ্রামাঞ্চলে বসবাসকারী অধিবাসীদের মধ্যে ভীষণভাবে পরিলক্ষিত হয়। আয়তনে ছোট হওয়ার ফলে, লোক সংখ্যা কম হওয়ার ফলে একটি গ্রামের বসবাসকারী অধিবাসীদের সকলেই সকলকে ব্যক্তিগতভাবে চেনে বা জানে এবং তাদের মধ্যে একটা নিবিড় ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক পরিলক্ষিত হয়। সামাজিক সমরূপতা অর্থাৎ হোমোজিনিটি, যেহেতু সকলেই একই ধরনের পেশায় নিযুক্ত থাকে, তাদের চিন্তাধারা, তাদের পোশাক আশাক, তাদের আচার আচরণ, তাদের ক্রিয়াকলাপ, জীবনযাপনের পদ্ধতি ইত্যাদি নানা ক্ষেত্রে তাদের মধ্যে সমরূপতা পরিলক্ষিত হয়। অর্থাৎ হেটেরোজেনিটি সুযোগ এক্ষেত্রে খুব কম, কেননা সকলেই সাধারণভাবে একই ধরনের পেশায় নিযুক্ত। সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক নিয়ন্ত্রণের দুটি মাধ্যম কাজ করে, তোমরা সকলেই জানো কিছু কিছু মাধ্যমকে বলা হয় ফর্মাল মাধ্যম আর কিছু কিছু মাধ্যমকে বলা হয় ইনফর্মাল মাধ্যম। গ্রামাঞ্চলে সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে মাধ্যমগুলি কাজ করে সেখানে বিধি বহির্ভূত সামাজিক নিয়ন্ত্রণের প্রাধান্য পরিলক্ষিত হয়। অর্থাৎ সমাজে প্রচলিত প্রথা, ঐতিহ্য, গোষ্ঠীগত মান এবং নৈতিকতা ইত্যাদি দ্বারা গ্রামীণ সমাজগুলি সাধারণভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। যৌথ পরিবারের প্রাধান্য, যৌথ পরিবার কি সেটা তোমরা ফার্স্ট ইয়ারের ক্লাসে যথেষ্ট ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তবুও বলছি, দুই বা ততোধিক একক পরিবারের সমন্বয়ে একটি যৌথ পরিবার গঠিত হয় এবং সনাতন ভারতীয় গ্রামীণ সমাজ ব্যবস্থার অধিকাংশ পরিবারই ছিল যৌথ প্রকৃতির। এগুলি ছিল পিতৃতান্ত্রিক, অর্থাৎ একজন বয়স্ক পুরুষ সদস্য দ্বারা সাধারণত এই ধরনের পরিবারগুলি নিয়ন্ত্রিত বা পরিচালিত হতো। মহিলাদের মর্যাদাটা কেমন ছিল সেই সময়? মহিলাদের নিজস্ব অর্থনৈতিক স্বাধীনতা বলতে কিছুই ছিল না, তারা সকলেই ছিল পুরুষদের উপর নির্ভরশীল। স্বাভাবিকভাবে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এরা পুরুষদের মুখাপেক্ষী ছিল এবং এদের কাজের সীমানাটাও মোটামুটি পরিবারের ছোট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল। গ্রামীণ সমাজে, সনাতন ভারতীয় গ্রামীণ সমাজে বসবাসকারী লোকেদের পেশা কেমন ছিল? একটু আগেই আমরা বলেছি, প্রধানত এদের মূল পেশা হচ্ছে কৃষিকাজ করা। আর তোমরা সকলেই জানো ভারতবর্ষকে কৃষি প্রধান দেশ বলা হয়। কেন কৃষি প্রধান দেশ বলা হয়? ভারতবর্ষের জাতীয় আয়ের একটা বড় অংশ আসে কৃষিক্ষেত্র থেকে। ভারতবর্ষে যে মোট অর্থকরী পেশায় নিযুক্ত ব্যক্তিবর্গের একটা বড় অংশ কৃষক, কৃষিকাজে নিযুক্ত, কৃষিক্ষেত্র থেকে নিযুক্ত, সেই কারণেই ভারতবর্ষকে প্রধানত এই দুটি কারণে, অর্থাৎ জাতীয় আয়ের বেশিরভাগটা আসে কৃষিক্ষেত্র থেকে, এক, দুই, অর্থকরী পেশায় নিযুক্ত ব্যক্তিবর্গের একটা বড় অংশ কৃষিক্ষেত্রে নিযুক্ত, মূলত এই দুটি কারণে ভারতবর্ষকে কৃষি প্রধান দেশ বলা হয়। সনাতন ভারতবর্ষের গ্রামে বসবাসকারী অধিবাসীরা কৃষিকাজ ছাড়া আর যে সকল পেশায় নিযুক্ত ছিল সেগুলি ছিল কি? পশুপালন, মৎস্য চাষ, শিকার, কাঠ কাটা, কুঠির এবং অন্যান্য শিল্প ইত্যাদি ছোটখাটো কাজে এদেরকে নিযুক্ত থাকতে দেখা যেত। গ্রামাঞ্চলে বসবাসকারী লোকেদের মধ্যে শ্রম বিভাজন বা ডিভিশন অব লেবার এবং অকুপেশনাল স্পেশালাইজেশন বা কর্মে বিশেষায়নের সুযোগ বিশেষ একটা ছিল না। কেননা ডিভিশন অব লেবার ছিল না, একটা লোকে কৃষিকাজে, কৃষিক্ষেত্রে সমস্ত কাজে নিযুক্ত থাকত। কর্মে বিশেষায়নের সুযোগ বিশেষ একটা ছিল না, যেটাকে আমরা বলছি অকুপেশনাল স্পেশালাইজেশন, অর্থাৎ একটা লোক এই একটা কাজে বিশেষভাবে পারদর্শী বা ওই একটা কাজে বিশেষভাবে পারদর্শী ছিল, তেমন একটা সুযোগ বিশেষ একটা ছিল না। গ্রামীণ সম্প্রদায়গুলি পরিচালনার ক্ষেত্রে প্রতিবেশীদের একটা উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যেরকম ধরো উৎসব, বিবাহ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও অসুস্থতা, দুর্ঘটনা, বিপদ আপদ ইত্যাদি নানা ক্ষেত্রে গ্রামের লোকেরা একে অপরকে প্রত্যক্ষভাবে সাহায্য করত। গ্রামীণ সমাজ পরিচালনার ক্ষেত্রে ধর্মের একটা গুরুত্বপূর্ণ প্রভাব ছিল সনাতন ভারতীয় সমাজে। এরা অত্যন্ত ধর্মভীরু ছিল, ধর্মে এদের গভীর বিশ্বাস ছিল। প্রত্যেকটি গ্রামের প্রায় একজন করে গ্রাম দেবতা থাকতেন। জাতি নির্বিশেষে গ্রামবাসীরা প্রায় সকলেই এই গ্রাম দেবতার পূজা অর্চনা বা গ্রাম দেবতার আরাধনা করতেন। স্বাভাবিকভাবেই এরা এদের প্রাত্যহিক জীবনযাপন পরিচালনার ক্ষেত্রে ধর্মের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর কি ছিল? গ্রামাঞ্চলে বসবাসকারী লোকেদের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত রক্ষণশীল, অর্থাৎ যে কোনো প্রগতিশীল পরিবর্তনের এরা পরিপন্থী ছিলেন এবং সামাজিক সচেতনতার সুযোগও ছিল এখানে ক্ষেত্রে কম। সামাজিক সচেতনতা মানে কি? সমাজের একটি স্তর থেকে অন্য একটি স্তরে বিচরণ করাকে বলা হয় সামাজিক সচেতনতা। কিন্তু সনাতন ভারতীয় গ্রামীণ সমাজ ব্যবস্থায় যেহেতু সমস্ত কিছুই জন্মের দ্বারা নির্ধারিত হতো, জাতিভেদ প্রথার দ্বারা নির্ধারিত হতো, সেই কারণে সামাজিক সচেতনতার, অর্থাৎ সমাজের একটি স্তর থেকে অপর একটি স্তরে বিচলনের সুযোগ ছিল অপেক্ষাকৃত কম, বা ছিল না বললেই চলে। সনাতন ভারতীয় গ্রাম সমাজকে সমাজতত্ত্ববিদদের একটা বড় অংশ স্বয়ংসম্পূর্ণ বলতেন। স্বয়ংসম্পূর্ণ কথাটির অর্থটা কি? শুরুতেই আমরা কিছুটা বলেছিলাম, অর্থাৎ সেই সময়কার গ্রামগুলি ছিল মোটামুটিভাবে স্বয়ংসম্পূর্ণ। গ্রামের লোকেদের যে ন্যূনতম চাহিদাগুলি ছিল সেগুলি গ্রামে বসেই তারা মেটানোর চেষ্টা করতেন। এ আর দেশাই কি বলেছেন, প্রাক ব্রিটিশ ভারতের গ্রাম সমাজগুলি ছিল স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ ব্রিটিশরা আসার আগে সনাতন ভারতীয় যে গ্রামীণ সম্প্রদায়গুলি ছিল সেগুলি ছিল সেলফ সাফিসিয়েন্ট। চার্লস মেটকাফ ভারতীয় গ্রাম সমাজকে ছোট গণরাজ্য বা লিটল রিপাবলিক হিসাবে ব্যাখ্যা করেছেন, তবে ব্রিটিশ শাসনকালে অর্থাৎ ব্রিটিশরা আসার পরে গ্রামগুলির এই স্বয়ংসম্পূর্ণতা বহুলাংশে বিনষ্ট হয় বলে অনেকে মন্তব্য করেছেন। তাহলে এখানে আমরা কি শিখলাম? সনাতন ভারতীয় গ্রাম সমাজগুলি ছিল স্বয়ংসম্পূর্ণ, চার্লস মেটকাফ আর দেশাই এই মতবাদের সমর্থক, চার্লস মেটকাফ সনাতন ভারতীয় গ্রামীণ সমাজকে গণরাজ্য, ছোট গণরাজ্য লিটল রিপাবলিক বলেছেন, এবং এ আর দেশাই বলেছেন প্রাক ব্রিটিশ যুগের গ্রামগুলি ছিল স্বয়ংসম্পূর্ণ। সেই সময়ে অর্থাৎ সনাতন ভারতীয় সমাজে যে গ্রামগুলি পরিলক্ষিত হতো সেই গ্রামগুলিতে জাতিভেদ প্রথার প্রাধান্য ছিল অত্যন্ত প্রবল। অর্থাৎ মানুষ কি হতো, বর্ণ এবং জাতিভেদ প্রথার ভিত্তিতে বিভিন্ন স্তরে উঁচু নিচু নানা স্তরে বিভক্ত হয়ে পড়ত, এবং সমস্ত কিছুই তাদের পেশা থেকে শুরু করে পেশা, খাদ্যাভাস, পোশাক আশাক, চলাফেরা, অর্থাৎ প্রাত্যহিক জীবনের প্রায় সমস্ত কিছুই তাদের কাদের সঙ্গে তারা মেলামেশা করতে পারবে, কাদের সঙ্গে মেলামেশা করতে পারবে না, সমস্ত বিষয়গুলি নির্ধারিত হতো জাতিভেদ প্রথার ভিত্তিতে। আমরা এতক্ষণ ধরে নানা ধরনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করলাম, সেই বৈশিষ্ট্যগুলির বেশিরভাগটাই পরিলক্ষিত হতো সনাতন ভারতীয় গ্রামীণ সমাজ ব্যবস্থায়, অর্থাৎ প্রাক ব্রিটিশ যুগে। ব্রিটিশরা আসার পর থেকে ভারতবর্ষের এই সনাতন বৈশিষ্ট্যগুলিতে উল্লেখযোগ্য পরিলক্ষিত হয়েছে। তারপর থেকে নানা কারণে, যেমন শিল্পায়ন, অর্থাৎ কলকারখানাগুলির বড় একটা অংশ শহরাঞ্চলে অবস্থিত, গ্রাম থেকে প্রচুর সংখ্যক লোক সেই কলকারখানায় কাজ করতে গিয়েছে, স্বাভাবিকভাবেই গ্রামগুলির কাঠামোতে সোশ্যাল স্ট্রাকচারে একটা পরিবর্তন এসেছে, গ্রামগুলির অর্থনীতিতে একটা পরিবর্তন এসেছে, নগরায়ন, মুভমেন্ট অফ পিপল ফ্রম রুরাল টু আরবান এরিয়াজ, অর্থাৎ গ্রামাঞ্চল থেকে প্রচুর সংখ্যক লোক শহরাঞ্চলে বিচরণ করেছে, তার ফলশ্রুতিতে গ্রামীণ অর্থনৈতিক সামাজিক কাঠামোতে পরিবর্তন এসেছে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক অগ্রসর ঘটেছে, শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে, আধুনিকীকরণ হয়েছে, পাশ্চাত্যকরণ হয়েছে, ইত্যাদি নানা কারণবশত সনাতন ভারতবর্ষের যে গ্রামীণ সমাজের যে বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হতো সেগুলিতে উল্লেখযোগ্য বা ব্যাপক পরিবর্তন এসেছে। সুতরাং সনাতন গ্রাম সমাজের বৈশিষ্ট্যগুলিকে পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করা অধিকতর সমীচীন বলে অনেকে উল্লেখ করেছেন। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা পরের চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। থ্যাংক ইউ।